আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এ সপ্তাহের রিসালা, দুনিয়ার ভালোবাসা, আত্মারের দোয়া। হে মুস্তফার প্রতিপালক, যে ব্যক্তি এই দুনিয়ার ভালোবাসা পুস্তিকাটি পড়ে বা শুনে নিবে, তাকে তুমি ব্যতীত অন্য কারো মুখাপেক্ষী করো না এবং তার হৃদয় থেকে দুনিয়ার ভালোবাসা দূর করে সত্যিকারের আশিকের রাসূল বানাও এবং তাকে বিনা হিসাবে ক্ষমা করে দাও। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রুজিতে বরকতের অনন্য ওয়াজিফা। আল্লাহ পাকের সর্বশেষ নবী মাকি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি উপস্থিত হলো। সে দারিদ্রতা ও রিজিকের অভাবের ব্যাপারে আরজ করল। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রিজিকের বরকতের ওয়াজিফা বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন, যখন তুমি ঘরে প্রবেশ করো তখন সালাম করো, ঘরে কেউ থাকুক বা না থাকুক অতঃপর আমার দরবারে সালাম প্রদান করো এবং এরপর একবার সূরা ইখলাস পাঠ করে নাও। সে লোকটি এর উপর আমল করল। তখন আল্লাহ পাক এই ওয়াজিফার বরকতে ওই ব্যক্তির প্রতি রিজিকের দরজা খুলে দিলেন, এমন কি সে তার রিজিক দ্বারা তার প্রতিবেশী ও আত্মীয়দের উপকারেও আসলো। হাজাতে সব রওয়া হয়ে উসকি হে আজব কিমিয়া দুরুদ শরীফ। শব্দ ও অর্থ: হাজাতে প্রয়োজনীয়তা, রওয়াহ পূরণ হওয়া, আজব আশ্চর্য, কিমিয়া উদ্দেশ্য পূরণের মাধ্যম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম দুনিয়া। মহান তাবি বুজুর্গ হযরত হুমায়ুদ বিন হেলাল রহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণিত আছে যে হযরত আলা বিন জিয়াদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একবার আমি স্বপ্নে মানুষদেরকে কারো পিছনে যেতে দেখে আমিও তার পিছনে যেতে লাগলাম। যখন দেখলাম তখন সে ভাঙ্গা দাঁত বিশিষ্ট একজন অন্ধ বৃদ্ধা ছিল, যিনি সকল প্রকার অলঙ্কারে সজ্জিত এবং খুবই সাজসজ্জা করেছিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? সে বলল, আমি হলাম দুনিয়া। আমি বললাম, আমি আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করি যে তিনি যেন আমার অন্তরে তোমার জন্য ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করে দেন। সে বলল, জি হ্যাঁ, যদি আপনি ধন ও সম্পদের প্রতি ঘৃণা করেন তবে আমার প্রতিও স্বয়ংক্রিয়ভাবে ঘৃণা সৃষ্টি হয়ে যাবে। দুনিয়া কো তু কিয়া জানে, ইয়ে বিস কি গাঠ হ্যায় হুরাফা, সুরত দেখো জালিম কি তো ক্যাসি ভুলি ভালি হ্যায়, শহদ দিখায় জহর পিলায় কাতিল ডাইন শহর কাশ, ইস মুর্দার পে কিয়া লাল চায়া, দুনিয়া দেখি ভালি হ্যায়। কালামের রেজার ব্যাখ্যা। আমার আকা আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দুনিয়ার প্রতারণার বর্ণনা দিতে গিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়া সম্পর্কে কি জানো? আকার ও আকৃতিতে সহজ সরল মনে হওয়া এই দুনিয়া একটি বিষের পুটলি, সে প্রতারক নারীর মতো, সে এমন নিষ্ঠুর যে বিষকে মধু বানিয়ে দেখায় এবং যে একে ভালোবাসে সে এই প্রেমিককেই হত্যা করে দেয়। এই দুনিয়া খুবই খারাপ এবং মৃত, তার সাথে মন লাগানোতে কোনো লাভ নেই, এটা পরীক্ষিত ব্যাপার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার অর্থ: ইমাম জাওহারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, দুনিয়ার আভিধানিক অর্থ হলো নিকটবর্তী, এবং দুনিয়াকে এই কারণেই দুনিয়া বলা হয় যে এটি আখিরাতের তুলনায় মানুষের বেশি নিকটবর্তী, বা এই কারণে যে এটি তার আকাঙ্ক্ষা ও সাধের কারণে অন্তরের অধিক কাছাকাছি। দুনিয়ার ভালোবাসার কুফল: নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেটাই সবচেয়ে বড় গুণা যার জন্য মানুষ আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করে না, তা হলো দুনিয়ার ভালোবাসা। অপর আরেকটি হাদিসে পাকে রয়েছে, দুনিয়ার প্রতি ভালোবাসা সকল গুনাহের মূল। হযরত আল্লামা আব্দুর রউফ মুনাব্বি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ফাইজুল কাদিরে বলেন, যেমনটি অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ দ্বারা প্রমাণিত যে দুনিয়ার ভালোবাসা প্রতিটি প্রকাশ্য ও গোপন গুণাকে আমন্ত্রণ জানায়, বিশেষ করে সেই গুণা যা শুধুমাত্র তার উপরই নির্ভরশীল, তাই দুনিয়ার প্রেমিক গুণা ও এর গর্জদক্ষতা সম্পর্কে জেনেও ভালোবাসায় মত্ত হয়ে যায়, দুনিয়ার ভালোবাসা সন্দেহের দিকে নিয়ে যায়, তারপর মাকরু অর্থাৎ অপছন্দনীয় বিষয়ের দিকে অতঃপর হারামের দিকে নিয়ে যায়, এবং মাআযাল্লাহ কখনো কখনো দুনিয়ার ভালোবাসা কুফরের দিকে নিয়ে যায়। বরং সমস্ত উম্মত যারা তাদের নবী আলাইহি সালামকে অস্বীকার করেছে তাদের কুফরের কারণ ছিল দুনিয়ার ভালোবাসা। প্রতিটি গুনাহের মূল হলো দুনিয়ার ভালোবাসা, তাই বলা হয় দুনিয়া হলো শয়তানের মদ যে তা থেকে পান করবে তার নেশা মৃত্যুর সময় অনুতপ্ত ও লজ্জিত হয়ে নামবে। দুনিয়ার ভালোবাসা হলো ধ্বংসাত্মক, গুটি কয়েক লোক ছাড়া অধিকাংশ মানুষের অন্তর থেকে এর ভালোবাসা বের হবে না। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যেমন দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল, তেমনি দুনিয়ার প্রতি ঘৃণা সমস্ত নেকির মূল। কতিপয় দুনিয়া কুফর, কতিপয় সীমালঙ্ঘন, কতিপয় উদাসীনতা এবং কতিপয় দুনিয়া হলো আসল ইমান। আবু জাহেলের দুনিয়া ছিল কুফর, আর হযরত উসমান গনী যুন-নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়া হলো আসল ইমান। এভাবেই কারুন ও ফিরাউনের দুনিয়া ছিল কুফর, হযরত সুলাইমান আলাইহিস সালামের দুনিয়া ছিল আসল ইমান। অনুরূপভাবে দুনিয়ার ভালোবাসা যদি প্রবৃত্তি বা শয়তানি হয়, তবে মন্দ আর রহমানি বা ইমানি হলে তবে তা উত্তম। হযরত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, দুনিয়াবি জীবন হলো তা যা নফসের কামনা বাসনার জন্য ব্যয় হয়, এবং যে জীবন আখিরাতের প্রস্তুতির জন্য ব্যয় হয় তা দুনিয়াবি জীবন নয়। যদিও দুনিয়ার জীবনই থাকে, দুনিয়াবি জীবন অন্যরকম, দুনিয়ায় জীবন কাটানো অন্যরকম। দুনিয়াবি জীবন নশ্বর, কিন্তু দুনিয়ায় যে জীবন আখিরাতের জন্য তা নশ্বর নয়। দুনিয়া প্রত্যাশীদের প্রকারভেদ, ওই সকল লোক যারা দুনিয়ার সম্পদ এই নিয়তে অর্জন করে যে আত্মীয় স্বজনদের প্রতি করুণা প্রদর্শন করবে এবং গরিবদের সাহায্য করবে, তাদেরকে সম্পদশালীদের মাঝে গণ্য করা হয়। যদি তাদের এই কাজ তাদের নিয়ত অনুযায়ী হয় তবে প্রতিদান পাবে, কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে প্রজ্ঞা নামের কোনো জিনিস নেই। কারণ জ্ঞানী সেই ব্যক্তি যে এমন কিছু কামনা করে না যার ব্যাপারে সে জানে না যে তা অর্জন করার পর তার অবস্থা কি হবে। অতএব এই নিয়তে সম্পদ অর্জনকারীরা সালাবা এর গল্প থেকে শিক্ষা অর্জন করুন। সালাবার গল্প, আল্লাহ পাকের প্রিয় করুণাময় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সালাবা নামে এক ব্যক্তি আবেদন করলো যে তার জন্য যেন ধনী হওয়ার দোয়া করেন। আল্লাহ পাকের দানক্রমে অদৃশ্যের সংবাদ প্রদানকারী সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে সালাবা, যেই সামান্য সম্পদের প্রতি তুমি কৃতজ্ঞতা আদায় করো তা এর চেয়ে উত্তম, যার কৃতজ্ঞতা আদায় করতে পারবে না। আবারও সালাবা উপস্থিত হয়ে একই আবেদন করল এবং বলল, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য নবী হিসেবে পাঠিয়েছেন, তিনি যদি আমাকে সম্পদ দেন তবে আমি প্রত্যেক হকদারের হক আদায় করব। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, অতএব আল্লাহ পাক তার ছাগলের মধ্যে বরকত দিলেন এবং এতটাই বেড়ে গেল যে মদিনায় তাদের জায়গা হল না। তখন সালাবা তাদের নিয়ে জঙ্গলে চলে গেল এবং জুমা ও জামাতে হাজিরি থেকে বঞ্চিত হয়ে গেল। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলে সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন যে তার সম্পদ অনেক বেড়ে গেছে আর এখন জঙ্গলেও তার সম্পদের জায়গা হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সালাবার প্রতি আফসোস। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত গ্রহণকারীদের পাঠালেন, তখন লোকেরা তাদের নিজেদের সাদকা দিল। যখন সালাবার নিকট গিয়ে তারা সাদকা চাইল, তখন সে বলল, এটা তো ট্যাক্স হয়ে গেল, যাও আমি প্রথমে ভেবে নেই। যখন এই লোকেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ফিরে এলো, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কিছু আরজ করার পূর্বে পুনরায় ইরশাদ করলেন, সালাবার প্রতি আফসোস। অতঃপর এই আয়াত অবতীর্ণ হলো কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং তাদের মধ্যে কেউ কেউ এমন লোক রয়েছে যারা আল্লাহর সাথে অস্বীকার করেছিল, যদি তিনি তাদেরকে আপন কৃপা থেকে দান করেন তবে আমরা নিশ্চয়ই সাদকা দেব এবং অবশ্যই ভালো মানুষ হয়ে যাব। অতঃপর যখন আল্লাহ তাদেরকে আপন কৃপা থেকে দান করলেন, তখন তারা এই বিষয়ে কার্পণ্য করতে লাগলো এবং মুখ ফিরিয়ে উল্টে গেল। অতঃপর সালাবা সাদকা নিয়ে উপস্থিত হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ পাক আমাকে তা গ্রহণ করতে নিষেধ করে দিয়েছেন। সে নিজের মাথায় ধুলি ঢেলে ফিরে গেল। অতঃপর এই সাদকা সিদ্দিকী খেলাফতকালে মুসলমানদের প্রথম খলিফা হযরত সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে নিয়ে আসলো, তিনিও তা গ্রহণ করেননি। অতঃপর ফারুকী খেলাফতকালে মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসেন, তিনিও তা গ্রহণ করেননি, এবং উসমানী খেলাফতকালে এই ব্যক্তি মারা গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শেখে তরিকত আমির আহলে সুন্নাত কিরূপ সুন্দর আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, না মুঝকো আজমা দুনিয়া কা মাল ও জর আতাকারকে আতাকার আপনা গম আর চশমে গিরিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া প্রত্যাশীদের দ্বিতীয় প্রকার, এটাও দুই প্রকার। নাম্বার এক, দুনিয়া প্রত্যাশীদের এই প্রকারের ওই সকল লোকেরা অন্তর্ভুক্ত যাদের দুনিয়া দ্বারা উদ্দেশ্য, কামনা, বাসনা পূর্ণ করা এবং দুনিয়ার আনন্দ উপভোগ করা তাদেরকে পশুর মধ্যে গণ্য করা হয়েছে। নাম্বার দুই, ওই সকল লোক যারা অন্যদের প্রতি গর্ব করা এবং ধনী হিসেবে বিশিষ্ট দেখানোর জন্য সম্পদ অর্জন করে তাদেরকে বোকা, প্রতারক এবং মুরতাদ এবং অভিশপ্তদের মধ্যে গণ্য করা হয়। দুনিয়ার প্রতি ভালোবাসা পোষণকারীদের পরিণাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন দুনিয়াকে কুৎসিত চোখওয়ালা বৃদ্ধার আকৃতিতে আনা হবে, তার দাঁত বের হয়ে থাকবে এবং সে খুবই কুৎসিত হবে। সে মানুষের প্রতি মনোযোগী হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে, একে কি চিনো? তারা বলবে, আমরা তাকে চিনার ব্যাপারে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। তখন বলা হবে, এটা হলো দুনিয়া, যা নিয়ে তোমরা অহংকার করতে, এর কারণে তোমরা নিজেদের সম্পর্ক ছিন্ন করতে, এর কারণে একে অপরের প্রতি হিংসা করতে, শত্রুতা করতে ও গর্ব করতে। অতঃপর এই দুনিয়াকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন সে চিৎকার করবে, হে আমার প্রতিপালক, আমার অনুসারীরা এবং আমার দল কোথায়? আল্লাহ পাক ইরশাদ করবেন, তাদেরকেও এর সাথে করে দাও। দুনিয়ার তিনটি অংশ, নাম্বার এক, যাতে সওয়াব রয়েছে, এটি সেই অংশ যার মাধ্যমে বান্দা কল্যাণ পর্যন্ত পৌঁছায় এবং মন্দ থেকে রক্ষা পায়। এটা হলো মুমিনের বাহন, আখিরাতের ক্ষেত এবং পর্যাপ্ত হালাল রুজি। নাম্বার দুই, যার হিসাব রয়েছে, এটি সেই অংশ যার কারণে তো কোনো আদেশ পালনে উদাসীন হয়নি এবং এর প্রত্যাশায় নাজাইজ কাজ সম্পাদন করেনি। আর এর প্রাপ্য সেই ধনী ব্যক্তিরা যাদের হিসাব দীর্ঘ হবে, দরিদ্ররা তাদের চেয়ে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। নাম্বার তিন, যাতে আজাব রয়েছে, এটি সেই অংশ যেখানে বান্দা সমস্ত জরুরি কাজ আদায় করা থেকে দূরে সরে গিয়ে গুনাহে লিপ্ত হয়ে যায়। যারা এই অংশের অধিকারী হবে তাদেরকে আগুনের দিকে নিয়ে যাওয়া হবে আর ধ্বংসের ঘরে নিক্ষেপ করা হবে। দুনিয়ার বিলাসিতা কিছুই নয়। সাহাবী রাসূল হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলাম, আর তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতুল্লাহ শরীফের ছায়া উপবিষ্ট ছিলেন। যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলেন, তখন ইরশাদ করলেন, কাবার প্রতিপালকের শপথ, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পাশে এসে বসে গেলাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথাটি ইরশাদ করছিলেন। এমনকি আমি দাঁড়িয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার প্রতি কুরবান, তারা কারা? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাদের ধন সম্পদের আধিক্য হবে, কিন্তু তারা যারা ডানে বামে, সামনে এবং পেছনে খরচ করবে আর তারা খুবই অল্প হবে। আর যারাই উট বা গরু কিংবা ছাগলের মালিক হবে এবং এর যাকাত আদায় করবে না, তবে সে পশু কিয়ামতের দিন পূর্বের চেয়েও বেশি বড় ও মোটা হয়ে আসবে এবং নিজের মালিককে শিং দ্বারা মারবে আর খুর দ্বারা পদদলিত করবে, যতক্ষণ না সমস্ত লোকের হিসাব নিকাশ শেষ হবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তানের কুমন্ত্রণা ও এর উত্তর, অনেকে প্রতারিত হয়ে যায় এবং এটা মনে করে যে আমাদের শরীর যতই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকুক, কিন্তু আমাদের অন্তর দুনিয়া থেকে মুক্ত ও খালি থাকে। এটা শয়তানের কুমন্ত্রণা। এটা কিভাবে হতে পারে যে কোন ব্যক্তি নদীতে চলাফেরা করলো আর পা ভিজলো না? দুনিয়ার উদাহরণ সমুদ্রের লবণাক্ত পানির মতো, যে যত বেশি পান করবে ততই তৃষ্ণা বাড়তে থাকবে। দুনিয়ার মালামালকে নিজের প্রশান্তির মাধ্যম মনে করা বোকামি। যেখানে সর্বদা থাকবে না সেখানে প্রশান্তি কেমন? দুনিয়ার ভালোবাসার চিকিৎসা, দুনিয়ার প্রতি আগ্রহ দুই প্রকার। একটি হলো যা দুনিয়াদারকে আখিরাতের আজাবের হকদার বানায়, তাকে হারাম বলে। দ্বিতীয়টি হলো যা উচ্চ পর্যায়ে পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক হয় এবং তাকে দীর্ঘ হিসাবে ফাঁসিয়ে দেয়, একে হালাল বলে। আর বুদ্ধিমান লোকেরা জানে যে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের জন্য দীর্ঘ সময় তার দাঁড়ানো একটি আজাব, তাই যাকে হিসাবে নিক্ষেপ করা হয়েছে তাকে আজাব দেওয়া হয়েছে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দুনিয়ার হালালের হিসাব হবে এবং হারামের আজাব হবে। এবং এটাও ইরশাদ করেছেন যে এর হালালের জন্য আজাব রয়েছে, কিন্তু এই আজাব হারামের আজাবের চেয়ে হালকা হবে। আর হিসাব না হলেও তবে জান্নাতে অর্জিত হওয়া উচ্চ মর্যাদা ছুটে যাওয়া এবং নিকৃষ্ট দুনিয়া বা অবসান হতে চলেছে, এর জন্য আফসোস করাও তো আজাব। তবে এই বিষয়টি দুনিয়াতেই দেখে নাও যে যখন তুমি নিজের সমসাময়িক মানুষদেরকে দুনিয়াবি সৌভাগ্যের সামনে অগ্রসর হতে দেখো, তখন তোমার অন্তরে কিরূপ আফসোস সৃষ্টি হয়, অথচ তুমি জানো যে এটি সাময়িক ও নশ্বর সৌভাগ্য এবং নোংরা, এতে কোনো পরিচ্ছন্নতা নেই। তাহলে সেই সৌভাগ্য যার মহত্ব বর্ণনার বাইরে, তা চলে যাওয়ার কিরূপ আফসোস হওয়া উচিত। সময় অতিবাহিত হয়ে গেল কিন্তু তা অবিনশ্বর, মোট কথা, কিয়ামতের দিনের প্রশ্নের উত্তর দেওয়াতে লাঞ্ছনা, ভয়, বিপদ, কষ্ট ও প্রত্যাশা থাকে এবং এসব কিছু আখিরাতের ক্ষতির কারণ। তো পৃথিবী সামান্য হোক বা বেশি, হারাম হোক বা হালাল, যতক্ষণ তাকওয়ার ক্ষেত্রে সাহায্যকারী না হয় ততক্ষণ তা অভিশপ্ত। এবং এই কারণে আল্লাহ পাক আম্বিয়াই কিরাম আলাইহিমুর রিদওয়ান, আউলিয়াই কিরাম রহিমাহুমুল্লাহু সালাম এবং এরপর অন্যান্য নৈকট্যশীলদেরকে পর্যায়ক্রমে পরীক্ষা অবতীর্ণ করেন। এসব কিছু তাদের প্রতি মমতা এবং অনুগ্রহের ভিত্তিতে হয়ে থাকে, যাতে তাদেরকে আখিরাতে অধিক অংশ অর্জিত হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা দূর করার উপায়, দুনিয়ার কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও আখিরাতের জন্য চিন্তা করা এবং সচেতন থাকা তোমার অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা দূর করে দেবে এবং একেই আসল জোহদ তথা দুনিয়া বিমুখতা বলে। আর এটা সর্বদার জন্য তোমায় আল্লাহ পাকের নিকটবর্তী করে দিবে। দুনিয়ার ব্যাপারে সর্বদা নিজের চেয়ে নিচু লোকদের দিকে তাকান, উপরস্থ লোকদের দিকে তাকাবেন না, কারণ শয়তান সর্বদা তার দৃষ্টিকে উপরস্থদের দিকে ফিরিয়ে দেয়। শাইখে তরিকত আমির আহলে সুন্নত দামাত বরকতমুল্লাহ আলিয়া একবার বলেছেন, যে ব্যক্তি আল্লাহ পাক ও তার শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে নিয়োজিত থাকে, দুনিয়া তার সেবায় নিয়োজিত থাকে। দুনিয়ার ভালোবাসা থেকে মুক্তি পাওয়া সর্বোত্তম উপায়। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তোমাকে দুনিয়াকে ত্যাগ করা এবং সম্পদ বন্টনে উদ্বুদ্ধকারী হওয়া হল দুনিয়ার বিপদ আপদ ও এর দোষ ত্রুটি স্মরণ করা। এই বিষয়টি মনে রাখা যে দুনিয়ার উপকারিতা খুবই সামান্য এবং শীঘ্রই শেষ হবে, আর দুনিয়া সকল প্রত্যাশী নিকৃষ্ট। তারপর এই বিষয়টি মনে রাখা যে আমার উপর আল্লাহ পাকের অনেক নিয়ামত রয়েছে, অথচ আমি তার পথে এতটা ব্যয় করি না যতটা আমাকে দান করা হয়েছে। যখন তুমি এই বিষয়গুলো ভালোভাবে চিন্তা করবে, তখন তোমার নিকট দুনিয়া ত্যাগ ও সম্পদ বন্টনের বিষয়টি সহজ হয়ে যাবে। এটাও মনে রেখো যে দুনিয়া আল্লাহ পাকের শত্রু আর তুমি আল্লাহ পাককে ভালোবাসো। আর যে কাউকে বন্ধু বানায় ও ভালোবাসে, সে তার শত্রুকে শত্রু বানায়। দুনিয়া আসলে ময়লা আবর্জনা এবং মৃত। তুমি কি দেখোনি যে এর সুস্বাদু খাবার কিছুক্ষণ পরেই কষ্ট ও দুর্গন্ধ হয়ে যায়? ব্যাস দুনিয়ার সুগন্ধে আবৃত মৃত দেহ, যার বাহ্যিক দেখে উদাসীন লোকেরা প্রতারিত হয়েছে এবং জ্ঞানী লোকেরা তা পরিহার করেছে। মহান তাবি বুজুর্গ হযরত রাবি বিন খুসাইম রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নিজের অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা দূর করে দাও, আখিরাতের ভালোবাসা তাতে প্রবেশ করে নিবে। দুনিয়া বিমুখতা ও দারিদ্র্যের মধ্যে পার্থক্য। দুনিয়া নিজেই মানুষ থেকে বিচ্ছিন্ন হলে একে বলা হয় দারিদ্রতা। আর দ্বিতীয় অবস্থাটি হল যে বান্দা দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকবে, অর্থাৎ যদি তার কাছে সম্পদ আসে তবে সে ঘৃণ্য হওয়ার কারণে তা অপছন্দ করবে। সম্পদের আগমন তাকে কষ্ট দেয়, তাছাড়া এর অনিষ্টতা এবং তাতে ব্যস্ততা থেকে বাঁচার জন্য তা থেকে পালিয়ে বেড়ায়। এই অবস্থার নাম হল জুহদ তথা দুনিয়া বিমুখতা। আর যার মধ্যে এই গুণটি পাওয়া যায় তাকে বলা হয় জাহিদ, অর্থাৎ দুনিয়া বিমুখ। জুহদের ফজিলত। সাহাবিয়ে রসুল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার ব্যাপারে নিজের চেয়ে নিচু স্তরের লোকদের দিকে তাকাও এবং নিজের চেয়ে উচ্চ স্তরের লোকদের দিকে তাকিও না। এটি তোমাদের জন্য উত্তম উপদেশ, যাতে তোমরা আল্লাহ পাকের নিয়ামত হারিয়ে না বসো। সাহাবিয়ে রসুল হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন বান্দা দুনিয়ার প্রতি অনাগ্রহী হয় তখন তার অন্তর প্রজ্ঞায় আলোকিত হয়ে যায় এবং অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ শরীরের অংশ ইবাদতে সহায়ক হয়ে যায়। জুহদের তিনটি স্তর। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, জুহদের তিনটি স্তর রয়েছে। একটি জুহদ হলো ফরজ এবং তা হলো আল্লাহ পাকের হারামকৃত জিনিস থেকে বিরত থাকা। দ্বিতীয় জুহদ হলো নিরাপত্তার জন্য আর তা হলো সন্দেহকৃত জিনিস ত্যাগ করা। তৃতীয় জুহদ হলো ফজিলত অর্জন করার জন্য এবং তা আল্লাহ পাকের হালালকৃত জিনিসও ত্যাগ করার মাঝে নিহিত। আর এই জুহদ খুবই উচ্চ স্তরের। জুহদের নিদর্শন। নাম্বার এক, যা আছে তার উপর খুশি হও না এবং যা নেই তা নিয়ে দুঃখ করো না। নাম্বার দুই, তার নিকট মন্দ বলা ব্যক্তি এবং প্রশংসাকারী উভয় সমান। প্রথম নিদর্শন হল সম্পদে জুহদের নিদর্শন এবং দ্বিতীয়টি সম্মান জুহদের নিদর্শন। নাম্বার তিন, আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট হওয়া এবং তার অন্তরে আল্লাহর আনুগত্যের মিষ্টতা প্রাধান্য লাভ করা। জুহদের প্রকারভেদ। জুহদ অর্থাৎ দুনিয়া বিমুখতা, এর কারণে ইবাদত বেশি ও উচ্চ স্তরের হয়ে যায়। তাই ইবাদত প্রত্যাশীদের জন্য আবশ্যক যে সে দুনিয়ার প্রতি বিমুখ হয়ে যাওয়া এবং তা থেকে দূরে থাকা। জুহদ দুই প্রকার, নাম্বার এক ঐচ্ছিক এবং নাম্বার দুই অনৈচ্ছিক। ঐচ্ছিক জুহদ হল যা নেই তা প্রত্যাশা না করা, যা আছে তা বন্টন করে দেওয়া এবং দুনিয়া ও এর সরঞ্জামের ইচ্ছা ত্যাগ করা। যে ব্যক্তির মধ্যে এই তিনটি গুণ আছে সে হলো জাহিদ অর্থাৎ দুনিয়া বিমুখ, তৃতীয় অংশ অর্থাৎ দুনিয়া প্রত্যাশাও অন্তর থেকে বের করে দেয়া অত্যন্ত কঠিন। কারণ এমন অনেকে আছে যারা বাহ্যিক ভাবে তো দুনিয়া ত্যাগকারী কিন্তু তাদের অন্তরে দুনিয়ার ভালোবাসা ঘুরতে থাকে। এই ধরনের লোক এই দ্বন্দ্বে ভুগতে থাকে অথচ জুহুদের আসল শান এই তৃতীয় অংশ থেকেই সৃষ্টি হয়। অনিচ্ছিক জুহুদ হলো যে দুনিয়াবী জিনিসের আকাঙ্ক্ষা ও চিন্তা থেকে হৃদয় অনাসক্ত হয়ে যাওয়া। যখন একজন ব্যক্তি স্বেচ্ছায় জুহুদ অবলম্বন করে এভাবে যে যা কাছে নেই তা প্রত্যাশা করে না, যা আছে তা দূর করে দেয় এবং অন্তর থেকে দুনিয়ার আকাঙ্ক্ষা বের করে দেয়, তখন তার অন্তর দুনিয়া থেকে অনাসক্ত হয়ে যায়, দুনিয়া তার নিকট ঘৃণ্য হয়ে যাবে এবং তার দুনিয়ার চিন্তা আসবে না। আর এটি হলো অনৈচ্ছিক জুহুদ। জুহুদের স্তর সমূহ: নাম্বার ১, মানুষ জোরপূর্বক দুনিয়ার প্রতি অনাগ্রহী হয়ে পড়ে এবং নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও তা ত্যাগ করার চেষ্টা করে, তাহলে এরূপ ব্যক্তি দুনিয়া বিমুখ এবং হয়তো সে সর্বদা অবলম্বন করার মাধ্যমে জুহুদ পেয়ে যাবে। নাম্বার ২, সে নিজের খুশিতে দুনিয়ার প্রতি অনাগ্রহী হয় অর্থাৎ সে যেই জিনিসের লালসা করছে তার তুলনায় দুনিয়াকে নিকৃষ্ট মনে করে। যেমন কোনো ব্যক্তি ২ দিরহামের জন্য ১ দিরহাম ত্যাগ করে আর এই বিষয়টি তার জন্য কষ্টকর হয় না, কিন্তু সে তার মনোযোগ দুনিয়া এবং নিজের নফসের দিকেও থাকে, অর্থাৎ সে খেয়াল করে যে সে খুবই গুরুত্বপূর্ণ জিনিস ত্যাগ করেছে আর এটাও জুহুদ, কিন্তু এতে ক্ষতির সম্ভাবনা রয়েছে। নাম্বার ৩, তৃতীয় স্তরটি হলো সর্বোচ্চ আর তা হলো বান্দার স্বেচ্ছায় জুহুদ অবলম্বন করা এবং নিজের জুহুদে অতিরঞ্জিত করা এবং এটা মনে না করা যে সে কোনো কিছু রেখে গেছে, কারণ সে জানে যে দুনিয়া কিছুই নয়, আখিরাতের তুলনায় দুনিয়ার কোনো গুরুত্ব নেই। সর্বোত্তম স্তরটি হলো যে তুমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তিনি ব্যতীত সমস্ত কিছুর প্রতি অনাসক্ত হয়ে যাও আর এই বস্তুটি আল্লাহ পাকের দিদারের স্বাদ এবং তিনি ব্যতীত সমস্ত কিছুর প্রতি অনাসক্তি অবলম্বন করার পরিচয়ের মাধ্যমে অর্জিত হয়। তাই তোমার উচিত যে নিজের প্রয়োজন অনুসারে খাদ্য, পোশাক, বিবাহ এবং বাসস্থান গ্রহণ করা, যা দ্বারা তোমার দেহ সচল থাকবে এবং তুমি নিজের প্রতিরক্ষা করতে পারবে। এটাই হলো আসল জুহুদ। জুহুদ অর্জনের উপায়: জুহুদ দ্বারা উদ্দেশ্য হলো যে অহেতুক অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় জিনিস পরিহার করা। মোট কথা হলো শুধুমাত্র এতটুকু শক্তি ও সামর্থ্য বিদ্যমান থাকা যাতে ইবাদত ও আল্লাহ পাকের আনুগত্য করতে পারো। শুধুমাত্র পানাহার ও স্বাদ অর্জন করা উদ্দেশ্য না হয়, আর আল্লাহ পাকের এর উপরও ক্ষমতা রয়েছে যে তুমি কোনো আপাত কারণ ছাড়াই, যেমনটি এই মূল উপাদানগুলি ছাড়াই ফেরেশতারা বেঁচে আছে, আল্লাহ পাকের এর উপর ক্ষমতা রয়েছে যে তোমাকে তোমার নিকট বিদ্যমান জিনিসের মাধ্যমে জীবিত রাখবেন আর এমন বস্তু প্রদান করে দিবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। এই কারণে যদি তুমি তাকওয়ায় অবিচল থাকো তবে তোমার অবশিষ্ট জীবনের জন্য দুনিয়া প্রত্যাশা ইত্যাদির প্রয়োজন নেই, এবং যদি জুহুদের এই স্তর তোমার অর্জিত না হয় তবে আখিরাতের পাথেয় ও তাকওয়ার নিয়তে সন্ধান করো। কাম ভাব ও স্বাদের উদ্দেশ্যে সন্ধান করো না, কেননা যখন তোমার নিয়ত ভালো হবে তবে তা আখিরাতের প্রত্যাশাতেই গণ্য হবে এবং এভাবে তোমার জুহুদে কোন পার্থক্য থাকবে না। নাম্বার ১, কখনো তো দোজখের ভয় এবং আজাবের আশঙ্কা জুহুদের কারণ হয়ে যায় এবং এই জুহুদকে ভীতদের জুহুদ বলা হয়। নাম্বার ২, কখনো আখিরাতের নিয়ামতের স্বাদ জুহুদের কারণ হয়ে যায় এবং একে আশান্বিতদের জুহুদ বলা হয়। নাম্বার ৩, এটি সবচেয়ে উচ্চ পর্যায়ের, আল্লাহ ব্যতীত সবার প্রতি অমনোযোগিতা এবং নফসের আল্লাহ ব্যতীত অন্য কিছুকে তুচ্ছ মনে করে ছেড়ে দেওয়া জুহুদের কারণ, একে প্রকৃত জুহুদ বলে। জুহুদের চেয়ে উত্তম অবস্থা এই যে বান্দার নিকট ধন সম্পদ থাকা আর না থাকা সমান হওয়া। সম্পদ পেলে না খুশি হয় আর না কষ্ট অনুভব হয় এবং না পেলেও একই অবস্থা হয়, বরং তার অবস্থা এমন হয়ে যায় যেমন উম্মুল মুমিনিন হযরত বিবি আয়েশা সিদ্দিকা তাইয়িবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছিল যে কেউ তার খিদমতে ১,০০,০০০ দিরহাম উপহার পাঠালেন, তখন তিনি তা গ্রহণ করে নিলেন এবং সেই দিনই বন্টন করে দিলেন। খাদেমা আরজ করল, আপনি আজকে যে সম্পদ বিতরণ করেছেন যদি তা থেকে ১ দিরহামের মাংস কিনে নিতেন তবে আমরা তা দিয়ে রোজার ইফতার করতে পারতাম। তিনি বললেন, যদি তুমি মনে করিয়ে দিতে তবে আমি তাই করতাম। যে ব্যক্তির অবস্থা এমন হয় যদি সমস্ত পৃথিবী তার আয়ত্তে থাকে তবে তার কোনো ক্ষতি হতে পারে না, কারণ সে সম্পদকে নিজের আয়ত্তে নয় বরং আল্লাহ পাকের ধন ভাণ্ডার মনে করে এবং তার নিকট এই বিষয়ে কোনো পার্থক্য নেই যে ধন সম্পদ তার আয়ত্তে বা অন্য কারো। এমন অবস্থাকে মুস্তাগনি নাম রাখা উচিত, কারণ তার সম্পদ থাকুক বা না থাকুক এতে কোনো পরোয়া নেই। জুহুদের পূর্ণ স্তর, ধন সম্পদের ব্যাপারে জুহুদের পূর্ণ স্তর হল বান্দার নিকট সম্পদ ও পানি সমান। স্পষ্টতই যে অধিক পানি বান্দার নিকট হওয়া তাকে ক্ষতি করে না, যেমন সমুদ্র তীরে বসবাসকারী ব্যক্তি এবং পানির অভাব তার ক্ষতি করে না যখন প্রয়োজন অনুযায়ী পানি পাওয়া যায়। পানি এমন একটি জিনিস যা মানুষের প্রয়োজন হয়। মানুষের মন প্রচুর পানিকে ঘৃণা করে না এবং পরিত্রাণের পথও বেছে নেয় না, বরং সে বলে যে আমি তা আমার প্রয়োজন অনুসারে পান করব, আল্লাহ পাকের বান্দাদের পান করাবো এবং এতে কৃপণতা করব না। মানুষের নিকট সম্পদের অবস্থা এমন হওয়া উচিত যাতে তা থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্যই থাকে না। বান্দা যখন আল্লাহ পাকের মারিফাত লাভ করে নেয় এবং তাওয়াক্কুলের দৌলত নসিব হয়ে যায়, তখন তার এই বিষয়ে পূর্ণ বিশ্বাস হয়ে যায় যে সে যতক্ষণ জীবিত রয়েছে তার প্রয়োজন অনুযায়ী রিজিক অর্জিত হতে থাকবে, যেমন পানি পায়। সাল্লু আলাইহি হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।